5 মে 2017। তর্জুমান কাবির আরবিল্লাহ শেখুল হদীস শেখুল উলামা হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামদ বরকাতুহুম সফরে হারামাইন শরীফাইন এবং ওমরার পরে এই প্রথম বয়ান, জুমার পূর্বের বয়ান, যাতে শবে বরাত এবং রমজানের রোজার বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج بيت الله من استطاع إليه سبيلا. وكما قال رسول الله صلى الله تعالى عليه وسلم الله پاک جل جلاله ومن والو আমাদের সকলকে মাফ করেন, আমিন। আল্লাহ তাআলার বندگیর তৌফিক আমাদেরকে খুব দান করেন, আমিন। মানুষের জিন্দেগি সুন্দর হয়, উন্নত হয়, সম্মানিত হয়, সাফল্যমণ্ডিত হয়। মানুষ যত বেশি আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্ক কায়েম করে, কোরআন শরীফে আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাশীল মানুষ তারা যারা আল্লাহকে অধিক পরিমাণে ভয় করতে থাকে, আল্লাহ পাকের অধিক পরিমাণে আনুগত্যশীল, যার মধ্যে আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রতি ভক্তি এবং শ্রদ্ধা এবং আল্লাহ পাকের প্রতি বেশি আনুগত্য মজুদ, সে তত বেশি ভালো মানুষ। যে সকল মানুষ আল্লাহকে ভয় করে না তারা বেলাগাম হয়, লাগামহীন হইতে থাকে, যা খুশি করতেও পারে, যা খুশি বলতেও পারে। যে মানুষ আল্লাহকে ভয় করে সে কিছু বলতে গেলে তার মুখে বাধে, বিবেক বাধা দেয়, অন্তরাত্মা তাকে ভিতর থেকে বাধা দেয় যে এই কথা বলার দ্বারা আল্লাহ নারাজ হবেন এবং তোমার পরকালের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো আল্লাহর ভয় মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে এবং সুন্দর করে, পরিমার্জিত করে। কোরআন শরীফে আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা তো আল্লাহকে ভয় করার মতো ভয় করবে, অর্থাৎ পরিপূর্ণভাবে আল্লাহ তাআলাকে তোমরা মানবে, আল্লাহ পাকের পরিপূর্ণ আনুগত্যশীল তোমরা হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং নিজের জীবনটাকে ইসলাম দ্বারা পূর্ণাঙ্গভাবে সাজানো ব্যতীত তোমরা কেউই কোশ্চিন করো, মৃত্যুবরণ না করো। তো হাদিস শরীফে আছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ দুনিয়ার জীবনে যেভাবে নিজে আমল করে, কাজ করে, কর্ম করে, যেভাবে জীবনের অভ্যাস গড়ে তোলে, মৃত্যু সেভাবেই হয়। যার জীবন অন্যায় অনাচারে ভরপুর, নাফরমানিতে ভরপুর, খারাপিতে ভরপুর, তো মৃত্যুর সময় ঠিক ওই রকম হালতেই তার মৃত্যু হয়। তার জিন্দগি যার এরকম হয়, ঈমানওয়ালা, আমলওয়ালা, জিকিরওয়ালা, আল্লাহর ভয়ওয়ালা, সুন্নতওয়ালা, সততাওয়ালা, স্বচ্ছতাওয়ালা, তো যার সারা জীবনে সুন্দর গুণাবলীকে এবং আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্ককে যে ব্যক্তি লালন করতে থাকে, ঠিক ওই রকমের মৃত্যুই আল্লাহ পাক তাকে দান করেন। এই আয়াতে পাকে যে আল্লাহ পাক বললেন যে জীবনটাকে পূর্ণাঙ্গভাবে ইসলামের দ্বারা সুসজ্জিত করা ব্যতীত কশ্চিনকালও তোমাদের জন্য মৃত্যু না হয়, এই আয়াতে পাকের মর্মার্থ তাহলে কি হলো, যে আসলে জীবনকে এইভাবে সাজাও যে ইসলামের দ্বারা পূর্ণাঙ্গভাবে, যাতে মৃত্যু হয়, মৃত্যুর সময়ও ইসলামের দ্বারা পূর্ণাঙ্গ সুসজ্জিত অবস্থায় তোমার মৃত্যু হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। মানুষ দুনিয়াতে যখনই আসে তো তার মৃত্যু তার সঙ্গে সঙ্গে চলতে থাকে। জো বসর আতা হ্যায় দুনিয়া মে ইয়ে কহতি হ্যায় কাজা, মে ভি পিছে চলি আতি হুঁ জরা ধ্যান রহে, রে কে দুনিয়া মে বসর কো নহি জেবা গফলত, মৌত কা ধ্যান ভি লাজিম হ্যায় কি হর আন রহে। মানুষ যারা দুনিয়াতে বসবাস করে কারোই উচিত না যে মৃত্যু সম্পর্কে অসাবধান থাকা, অসতর্ক থাকা, বেফিকির থাকা। যেই মানুষ দুনিয়াতে বসবাস করবে তার এই কথা মনে রাখা কর্তব্য যে কখন জানি আমার ডাক আসে। এই মৃত্যুর বিষয়টা এমন বিষয় করো যে কোনোভাবেই এটা বলা সম্ভব না যে বাবার মৃত্যু আগে হবে না সন্তানের মৃত্যু আগে হবে, যার বয়স বেশি তার মৃত্যু আগে হবে নাকি যার বয়স কম তার মৃত্যু আগে হবে, কোনো কিছুই বলা যায় না। মক্কা শরীফে মদিনা শরীফে যে ঘোষণা করে যে নামাজের পরে জানাজা আছে যে কিছু বয়স্ক লোকের এবং শিশুদেরও একই সঙ্গে, তো শিশুদেরও তো জানাজা পড়তে হচ্ছে। এটা আল্লাহ পাক আমাদেরকে সবক দেন, শিক্ষা দেন যে তুমি এই কথা না মনে করো যে তোমার মৃত্যুর নাম্বার এখনও পরে। আর এক বুজুর্গ বলছেন যে ফাইজা হামালতা ইলাল কুবুরি জানাজাতান ফাআলাম আন্নাকা বাদাহা মাহমুলু, যে কারো জানাজার নামাজ পড়ো, যে কারোর লাশ তুমি কবরস্থানে বহন করে নিয়ে যাও, তো তোমার তখন ভাবা উচিত যে এরপরে তো আমারও যাত্রা করতে হবে, আমাকেও এই পথেই আসতে হবে। এইভাবে মৃত্যুর কথা যার দিন রাত বেশি বেশি মনে করার তৌফিক হয়, জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা এবং অন্যায় থেকে মুক্ত রাখার তৌফিকও তার বেশি হয়। এজন্যই রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকসিরু যিক্র হাজিমিল লাজ্জাত আল মউত, যে মৃত্যুর কথা তোমরা অনেক বেশি বেশি স্মরণ করো। এবং রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন অনেক ঘাঁটি আছে সব দেখলাম, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘাঁটি হলো কবর। এখানে যার যে নাজাত পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল, কোনো ঘাঁটিতে আর কোনো টেনশন তার থাকবে না। আর কবরের এই প্রথম ঘাঁটিতে যে ব্যক্তি ধরা পড়বে, আটকা পড়বে, কোনো ঘাঁটিতেই তার মুক্তি হবে না। তো কিসের দ্বারা আমরা এই কবর জীবনের এই বিপদ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি? সেটার একমাত্র তরিকা হলো আল্লাহর ভয়ওয়ালা জিন্দগি বানানো। কিছু মানুষ এরকম আছেন ইমানওয়ালা, ইসলামওয়ালা, আমলওয়ালা, এবং নিঃসন্দেহে ইমান ইসলামকে তারা ভালোবাসেন, পরকাল জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ দরকার সেটাও তারা মনে করেন, কিন্তু অনেকটা লাগামহীন জীবন। মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় গিয়েই টেলিভিশন খুলে বসে যান, মসজিদ থেকে নামাজ পড়লেন, যা নামাজে নামাজ পড়লেন, জিকির করলেন, তেলাওয়াত করলেন, এরপরে গিয়া গুনার কাজের ভিতরে মশগুল হয়ে গেলেন, এরপরে গিয়া বেপর্দার মধ্যে ডুবে গেলেন, এরপরে গিয়া হালাল হারামের বাজ বিচার নাই, সব রকমের আয় ইনকামে ব্যস্ত হয়ে গেলেন। আমার প্রিয় বন্ধুরা, জীবনটাকে এইভাবে পরিচালনা করা কি আল্লাহ পাকের সন্তুষ্টির কারণ না আল্লাহ তাআলার অসন্তুষ্টির কারণ? আল্লাহর অসন্তুষ্টি নিয়ে বসবাস করা কিভাবে সম্ভব? কোনো ঘরের মধ্যে যদি সাপ ঢুকছে, এটা দেখা গেছিল, কিন্তু কোথায় আছে সাপটা কেউ জানে না, এই ঘরে রাতে কোনো মানুষ ঘুমাতে পারবে না, কিন্তু একটা সাপ সে আক্রমণ করবে কি করবে না তাও জানা নেই, কিন্তু একটা আশঙ্কা, একটা ভয়, যদি আক্রমণ করে, যদি দংশন করে, এই ভয়ের চোটে সবগুলো মানুষের ঘুম নষ্ট, ঘুমানোর কোনো উপায় নেই। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ার এক বিন্দু অসন্তুষ্টি বান্দার জীবনের ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। সে আল্লাহ পাকের হাজারো অসন্তুষ্টির কাজে লিপ্ত হওয়ার পরও আমরা নিশ্চিন্তে কীভাবে ঘুমাইতে পারি, নিশ্চিন্তে কীভাবে চলাচল করতে পারি, নিশ্চিন্তে কীভাবে এই পৃথিবীতে বসবাস করতে পারি? কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন আমি তোমাদের প্রতিপালক, আমি সীমাহীন অনুগ্রহকারী। আমি ক্ষমা করি, কিন্তু আমি আজাবও দান করি ওই সকল বান্দাদেরকে যারা সীমা অতিক্রম করতে থাকে। আবার আল্লাহ পাক বলেন যে যদি তোমরা ভালো মতো চলো, ভালো হয়ে আমার কথা শোনো, আমার নেয়ামত খাও, আমার শুকরগুজারি করো এবং আমার ইশারার উপর জীবন উৎসর্গ করো, তাহলে আমি তোমাদেরকে আজাব দেওয়ার কি আমার কোনো আগ্রহ আছে, আমার এতে কোনো স্বার্থ আছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করেন, তৌফিক দান করেন। আল্লাপাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু 12টা মাসকে এমন সুন্দরভাবে মর্যাদাশীল বানাইছেন, নূরে এবং বরকত বরকতে ভরপুর করে রাখছেন পাঁচ ওয়াক্ত নামাজ দ্বারা। মানুষ যখন নামাজে দাঁড়ায় তো নামাজে আল্লাহ পাক তার সামনে থাকেন এবং নামাজ পুরোটা নূরই নূর। মাছ যেরকম পানির ভিতরে যে ডুবে থাকে, মানুষ যখন নামাজে দাঁড়ায় ওই আল্লাহ পাক নূরের ভিতরে ডুবে থাকে, পুরো নামাজটা নূরই নূর। এজন্যই মানুষ যখন নামাজ পড়ে, নামাজ পড়লেই ভালো লাগে, নামাজ পড়লেই শান্তি অনুভব হয়, অন্তরে এক প্রশান্তি অনুভব হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে নামাজ হচ্ছে আমার চক্ষুর শীতলতা, জয়রাত কররত আইনি ফিসালা, যে নামাজের মধ্যে আমার চক্ষুর শীতলতা রাখছেন মহান রব্বুল আলামিন। তো মানুষ যদি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে, আরাম কাজ থেকে দূরে থাকে আর সেই সঙ্গে নামাজটা আদায় করে, তো নামাজের সেজদার মধ্যে তার মনে হবে দুনিয়াতেই যেন আমি জান্নাত পেয়ে গেলাম। নামাজের মধ্যে এত স্বাদ, এত মজা, এত শান্তি, এত আরাম আল্লাহ পাক রাখছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের ঘরওয়ালাদেরকে, সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে পূর্ণ নামাজি বানায় দেন। এ দুনিয়া চিরদিন আমাদের থাকা যাবে না, এখান থেকে আমাদের একদিন বিদায় নিতেই হবে, কিন্তু সামান কি জোগাড় করলাম, আল্লাহর কাছে নেওয়ার মতো আমাদের সম্বল কি আছে? তো 12টা মাসের প্রতিটি দিনকেই আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজের নূর, রহমত, বরকত দ্বারা, সমৃদ্ধি দ্বারা এমনভাবে ধন্য বানায় রাখছেন যে মানুষ 12 মাস নামাজ পড়তে থাকে, কত শান্তি, কত নূর, কত আরাম, কত কল্যাণ, কত সুসংবাদ এই বান্দার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে। এরপরে এই 11 মাস শেষ হল, তো ফের রমজান শরীফ আসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বর্তমান যে শাবানের মাস চলতেছে, শাবানের চাঁদ, এই চাঁদের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন। নফল রোজার এত ফায়দা যে এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সাওমা ইয়াওমান ফি সাবিলিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির নিয়তে একটা দিনও রোজা রাখে, বাদাল্লাহু ওয়াজহু আনিন নারি সাবঈনা খারিফান, তো জাহান্নামের আর এই বান্দার মধ্যে আল্লাহ পাক 70 বছরের দূরত্ব পয়দা করে দেন। এই কথা তো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের। তো একটা নফল রোজার এত ফজিলত, এত ফায়দা, এত উপকারিতা। তো এই রমজানের পূর্বে এই শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতেন। আর বিশেষভাবে এই যে 14 তারিখ, চাঁদের 14 তারিখ দিনগত রাত, যেটাকে আমরা লাইলাতুল বারাআত বলি, বারাআত শব্দের মানে হলো মুক্তি, কিন্তু লোকজন এটার সঠিক অর্থ না জানার কারণে মানুষে এটার তর্জমা অনুবাদ লেখে সৌভাগ্য রজনী। হ্যাঁ, মুক্তির রাত, সৌভাগ্যের রাত তো বটেই, সেই অর্থে যদি বলা হয় সেটা ঠিক আছে, কিন্তু লাইলাতুল বারাআত বা শবে বারাআতের ডাইরেক্ট শাব্দিক অর্থ কিন্তু এই সৌভাগ্য রজনী না, এটা হলো মুক্তির রজনী। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু এই রাত্রে কত মানুষকে নাজাত দান করতে থাকেন, কত মানুষের জন্য আল্লাহ পাক কত বড় নেয়ামতের কথা লিখতে থাকেন এই শবে বরাতের সময়। এবং এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন সূর্য ডুবে এই দিনে, সূর্য ডুবার পর থেকে আল্লাহ পাক সর্বনিম্ন আসমান থেকে বান্দাদেরকে ডাকতে থাকেন, আসো কেউ ক্ষমা প্রার্থী, ক্ষমা চাও তো আমি ক্ষমা করব, আসো কেউ রিজিক চাও তো, রিজিক চাও তো আমি তোমাকে রিজিক দান করব, আসো কোনো বিপদগ্রস্ত আমার নিকট বিপদ থেকে মুক্তি চাও তো আমি তোমাকে বিপদ থেকে মুক্তি দান করব, এরকম এক একটা বিষয় উল্লেখ করতে থাকেন মহান আল্লাহ বান্দাদের জীবনে যা এই পৃথিবীতে দরকার বা পরকাল জীবনে দরকার, এক একটা বিষয়কে উল্লেখ করতে থাকেন আর এক একটা বিষয়ের জন্য বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আসো এই জিনিস চাইবে আমার কাছে, আজকে যদি এই মুহূর্তে চাও তো অবশ্যই তোমাকে সেটা আমি দান করব। এই জন্য সে শবে বরাতে যতটুকু সম্ভব নিজের শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে রাত্রি জাগরণ করা, এটা হাদিস দ্বারা প্রমাণিত। এবং কি আমল করা, বিভিন্ন রকমের আমল, যে নির্ধারিতভাবে এই আমলটাই করতে হবে এমন না, এবাদতের মধ্যে রাত্রি জাগরণ। এখন কেউ কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, এটাও এবাদত, কেউ কিছুক্ষণ জিকির আজকার করতেছে, এইভাবে যে তেলাওয়াতের দ্বারা এবং জিকিরের আওয়াজের দ্বারা আরেকজনের নামাজের ক্ষতি না হয়। কোনো জায়গায় যদি সুরে ইয়াসিনের তাফসিরও হয়, সুরে আর রহমানের তাফসিরও হয়, বুখারী শরীফের একদম হাদিস পড়ে পড়ে শোনানোও হয়, কিন্তু পাশে নামাজিরা নামাজ পড়তেছেন আর ওই লোকের এইরকম আওয়াজের দ্বারা অন্য মানুষদের নামাজের ক্ষতি হচ্ছে, তো সেখানে বা কারো ঘুমের ক্ষতি হচ্ছে অথবা কোনো রোগীর কষ্ট হচ্ছে, ওই লোকের কোনো সওয়াব হবে না এই বয়ানের দ্বারা, এই দিন প্রচারের দ্বারা এক বিন্দু সওয়াব হবে না, উল্টা তার শাস্তি হবে যে আমার বান্দার নামাজে তুমি ব্যাঘাত কেন সৃষ্টি করলে। এজন্য যখন তেলাওয়াত করা হবে বা জিকির করা হবে ওই সময় খেয়াল রাখতে হবে যে আশপাশে কেউ নামাজে মশগুল কি না, যদি নামাজে মশগুল কাউকে দেখা যায় তখন সেখানে নিঃশব্দে জিকির করাচ্ছে, নিঃশব্দে তেলাওয়াত করাচ্ছে শব্দবিহীনভাবে। তো যাই হোক, তো অথবা নফল নামাজে মশগুল থাকলো কিছুক্ষণ, তো বিভিন্ন রকমের ইবাদত করলে এটা বেশি সহজ, বিভিন্ন রকমের ইবাদত, একটাই দীর্ঘক্ষণ করতে থাকলে অনেক সময় ক্লান্তি বোধ হয়, একটু জিকির করলাম আবার দুই রাকাত নামাজ পড়লাম, একটু তেলাওয়াত করলাম আবার কিছুক্ষণ দোয়া করলাম, যে ভ্যারাইটির দ্বারা মনটা একটু ভালোও লাগে। হ্যাঁ, বিভিন্নভাবে যদি ইবাদত করে তখন অনেক সময় ভালো লাগে। আর কারো যদি এমনটা মনের আবেগ হয়, একটা আমলের প্রতি তার মনের ঝোঁক বেশি, ওইটাই খালি করতে ইচ্ছা করে, বসে তো খালি জিকির দুরুসরি পড়তেই আছে, পড়েন, এটাও তো আখেরাতেরই মহাসম্বল। আর কারো কাছে মনে লাগলো যে না আমার খালি নামাজ পড়তেই ভালো লাগে, আমি আগে কয়েক রাকাত একটা না পড়িনি, তো এরপরে দেখি কি আমল করে, ঠিক আছে কিছুক্ষণ নামাজ পড়েন, কোনো এরকম সমস্যা নাই, যে বাধা ধরা কোনো এমন একটা নিয়ম নাই যে এইটাই করতে থাকতে হবে। বাজারের থেকে মানুষ চটি চটি ছোট ছোট বই সস্তা দামে কিনে নিয়ে এসে এইটার দ্বারা রমজান পালন করে, শবে বরাত পালন করে, হজ পালন করে, আর কত না পেরেশানিতে পড়তে থাকে। আফসোসের বিষয় যে কোরআন শরীফের মহান আল্লাহ তো বলছেন যে মুসলমানদেরকে যে আল্লাহর দিন সম্পর্কে তোমরা যথাযথভাবে সঠিকভাবে জানার জন্য তোমাদের একটাই পথ, সেটা হলো বিজ্ঞ হক্কানি মজবুত আলেম উলামাদের নিকট থেকে দিন সম্পর্কে পরামর্শ নেওয়া, জানা, এটা হচ্ছে নিরাপদ রাস্তা। বাজার থেকে বই একটা নিয়ে আসছেন, কার লেখা কি বিষয় তো কি জানে, এরকম অসংখ্য বই বাজারে পাওয়া যায়, একটা দুইটা দশটা না, হাজার হাজার বই পাওয়া যায় কিনতে যেগুলোর কোনো ভিত্তি নেই। অনেক লোকই আছে বইয়ের পেশা, বই বিক্রির পেশা, বই তৈরির পেশা, যে 500 জন লেখকের ভালো ভালো দিনই কিতাবাদি আছে, তো ওখান থেকে 2-3-5 লাইন, এই কিতাব থেকে 5 লাইন, ওটার থেকে 7 লাইন, এগুলো সব এই একত্রিত করে একটা বই বানায় 200 পৃষ্ঠার একটা বই তৈরি করতে পারলে কারো কাছে বিক্রি করলে তো কিছু পয়সা পেল, এইরকম লোকের সংখ্যাও কম না আমার ভাইয়ের। এজন্য যে কোনো কিতাব কিনতে হলো আলেমদের পরামর্শ নেওয়া চাই। যাই হোক, তো আল্লাহ পাক জাল্লা জালালু আমরাওয়ালু আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমল যদি সুন্নত মোতাবেক হয় তো সে অল্প আমলেও অনেক বড় মর্তবা। একটা হলো বানাওয়াট জামাই, আসলে বিয়েই হয় নাই, এমনি কৃত্রিম জামাই হয়ে আছে, এইরকম জামাই সে যদি শাশুড়ির জন্য বিরিয়ানিও নিয়ে আসে তো এইটা কি খাইতে ইচ্ছা করে না ওর কপালে ছুটতে ইচ্ছা করে? আর সত্যিকার জামাই যদি হয় যে সাদাও যদি নিয়ে আসে আর কয়েকটা পানও নিয়ে আসে তো শাশুড়ি খুশিতে বাকবাক হয়ে যায়, আমার জামাই আমার জন্য সাদা কিনে নিয়ে আসছে অথবা জর্দা কিনে নিয়ে আসছে। তো বান্দা যদি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সুন্নত তরিকায় কোনো আমল করে, ছোট্ট আমল হলো সেটার অনেক বড় দাম মহান রব্বুল আলামিনের নিকট। এই জন্য আমার ভাইয়েরা আমলকে সুন্নত মোতাবেক বানানোর চেষ্টা করা চাই। অনেক লোক আছে আমাদের দেশব্যাপী, আমাদের দেশটা এরকম মুসলমানদের মন মেজাজই সাধারণত এরকম, মুসলমান আমলের প্রতি খুব আকৃষ্ট হয়, আগ্রহান্বিত হয়, কিন্তু অধিকাংশ মুসলমানদের মধ্যে দীনের আমলের ক্ষেত্রে অসাবধানতা, অসতর্কতা, অদূরদর্শিতা একদম মারাত্মক। যে যা কিছু পায় আবেগ পূর্ণ হওয়ার জন্য, মনের জজবার আবেগ যাতে পুরো হয় এটাকেই মানুষ ইসলাম মনে করে। মনের জজবার আবেগ পুরো হইলেই ইসলাম হয় না, যতক্ষণ না সেটা রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ইসলাম থেকে আমরা লাভ করি। আর রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ইসলামের সম্পদ সম্বল কি না সেটা হকানি আলেম ওলামারা জানতে পারেন। আমাদের এই দেশে, আমাদের এই সমাজে, আমাদের এই বিশ্বে বহু আমল এরকম আছে মানুষ যেগুলো করতে একদম মারাত্মকভাবে অভ্যস্ত, অথচ কোরআন সুন্নাতে এটার কোনো দলিল নেই। আর যদি কোনো মিম্বর মেহরাব থেকে স্টেজ থেকে আলোচনা করা হয় এগুলোর তো কোনো দলিল নাই, এগুলোর কোনো সনদ নাই, এগুলো করা ঠিক না, এগুলো করা গুনাহ অথবা বেদাত, তাহলে মুসলমানদের বিরাট একটা অংশ বিগড়ে যায়। হ্যাঁ এগুলো বললো, এগুলো তো আমাদের বাপদাদার আমল থেকে করতেছি, বাপদাদার আমল থেকে করতে থাকার উদ্ধৃতি দিয়ে দিয়ে রেফারেন্স টানতে টানতে অনেক মানুষ সারা জীবন ভুলের মধ্যেই থাকে। আমার উস্তাদ শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন আমাদেরকে, তোমরা কুলি হালকা সুরা চিনো? কুলি হালকা, আরে এটা কোন সুরা? কারণ আমরা তো আসছি ভোলা থেকে ঢাকাতে, কুলি হালকা শুনিনি। বলে আমাদের বিক্রমপুরে বলে কুলি হালকা, কি এটা কোন সুরা? কুলিয়া ইউহাল কাফিরুন, তো এটার নাম হলো কুলি হালকা সুরা। বলে ছোটোবেলা গাঁও গ্রামে পড়ছিলাম, ওইখানে দেখতাম যে এরকম বলে কুলি হালকা, এর কুলিয়া ইউহাল কাফিরুন সুরাটাকে কুলি হালকা বানায় ফেলছে। এরকম আপনারা দেখছেন যে আমরা ছোটোবেলাও পড়ছি, আপনারাও পড়ছেন অনেকে, আলিফজের এ, বেজের বে, তেজের তে, সেজের সে, জিমজের যে, হে, আলিফ পেশু, হেপ পেশু, খেপ পেশু, এগুলো শব্দ হলো আরবি ভাষায়, তো এরকম কোনো অক্ষর নাই আর এই এইভাবের কোনো বানান পদ্ধতিও নাই, কিন্তু সারা দেশব্যাপী একসময় এরকম বানান ছিল, এরকম পড়াও ছিল। এবং এটার কারণ ছিল যে আমাদের এই সকল অঞ্চলে ইসলামের শিক্ষা দীক্ষা এটা প্রসার লাভ করছে ভারত থেকে, আর ভারতের যে ওলামায়ক আলেম ওলামারা ওখানে শিক্ষাদান করতেন তারা সব উর্দুভাষী। তো উর্দুভাষীদের যে নিজস্ব উর্দুর উচ্চারণ ওইটা বাংলাকে আরবিগুলোকে আক্রান্ত করতো, আরবিগুলোকে প্রচণ্ডভাবে প্রভাবিত করতো। তো উর্দুতে উর্দুর উচ্চারণের সঙ্গে আরবির উচ্চারণকে মিশায়াপের প্রচার করা হয়ে গেছে, যার কারণে মানুষ এরকম ভুল পড়তে থাকছে। তো ওটা তো বাপদাদার আমলের পড়া। এখন কেউ যদি বলে যে না হামজা আলিফ জবর, হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, এটা তো আপনারা নতুন শেখান, আর এই যে বাপদাদার আমলেরটা বেপেসু হেপেসু ওইটাই আমরা ধরে রাখবো, এই লোকের কি বলা যাবে? এর সঙ্গে ঝগড়া করে কোনো ফায়দা আছে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। এক জমানায় মানুষ পোশাকের অভাবে লেংটি পড়তো, তো এখন এই যুগকে লেংটি পড়তে হবে? আমার ভাইয়েরা ইসলাম সম্পর্কে জানার মতো বড় বড় আলেম ওলামা শুরুতে কম কম ছিলেন, একদমই কম, পুরা যেমন মেট্রিক পাস লোক একটা বাইর হলে তো কয়েক দশ গ্রামের লোকেরা ছুটে আসতো এটার চেহারা দেখার জন্য, যে অমুকের ছেলে মেট্রিক পাস করে ফেলছে, আরে বাপরে বাপ বলে কি, যে সেই লোকের দেখার জন্য চতুর্দিক থেকে মানুষ আসতে থাকতো মেট্রিক পাস। আর এখন মেট্রিক পাস করলে কে কারে খোঁজ নেয়? খোঁজ নেয় কারো কেউ। তো অনুরূপভাবে এক জমানা ছিল যখন এরকম বিজ্ঞ ভালো মজবুত আলেম ওলামার সংখ্যা একেবারেই কম ছিল, তো মানুষ এমনি একজন থেকে একজন এটা সেটা শুনে যা কিছু ইসলাম আর দিন মনে করে জানত জানতে পারছে, ওইটার উপর আমল করতে থাকছে। এইভাবে ভুল জিনিস ইসলামের নামে প্রচার হয়ে গেছে। এখন কোনটা ভুল আর কোনটা সঠিক, এই পার্থক্য নির্ণয় করবে কে? আমাদের আবেগ ঠিক করবে এটা? আমাদের জজবা ঠিক করবে? এত বিজ্ঞ হকানে আলেম ওলামারাই বলতে পারবেন যে কোরআন সুন্নার আলোকে কোনটা সঠিক এবং কোনটা সঠিক না। এজন্য আলেমদের নিকট থেকে জানা উচিত। যাই হোক, যে সবে বারাতে যে রাত্রে ইবাদত বন্দি করা হয়, যদি কারো ঘুমের চাপ শুরু হয়, ঘুমের খুব বেশি প্রবল চাপ, ওই সময় জায়গা থাকার দরকার নেই, ওই সকল বস আরামে ঘুমাইয়া দেওয়া। এরকম এটা কোনো জরুরি না যে পুরো রাতই একদম জাগতে হবে। সারা রাত সবে বরাতে জাগবার পরে পরের দিন থেকে আবার অন্যায় অনাচারে ডুবে যাওয়া, এটা কোনো সুন্নত তরিকা না। এইভাবে এতটুকু আমল করি যে আজকে রাতে আল্লাহকে খুশি করার চেষ্টা করি, এবং এই রাত অতিক্রম করার পরে পরবর্তী দিনগুলোতে রাতগুলোতে পরবর্তী জীবনেও আল্লাহ পাককে সন্তুষ্ট করার ফিকিরে এবং আমলে আমি অবশ্যই মশগুল থাকার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। আর শবে বরাতের রোজা একটাই, অর্থাৎ এই দিন এই রাত্রে জাগরণ করা হলো, পরের দিন একটা রোজা রাখা, এটা এটা মুস্তাহাব। যদি কেউ রাখলো তো বিপুল সওয়াব, অনেক বড় ফজিলত, না রাখলে কোনো গুনাহ হবে না। কিন্তু একই সঙ্গে তিনটা রাখতে হবে এরকম কোনো কথা নাই। হ্যাঁ, যদি কেউ দুইটা রাখেন, তিনটা রাখেন, বেশি রাখেন, তো সেটা আরও ফজিলতের বিষয়। যে কটা রাখবেন অত বেশি ফায়দা হবে। এরপরে রমজান মুবারক আসতেছে, শাবান মাসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজা বেশি বেশি রাখতেন, যে আত্মিকভাবে নূরানি শক্তি বৃদ্ধি করার জন্য, যে রমজান মাসে যাতে আরও বেশি বেশি আমল করা যায়। অন্তরে মানুষের নূর যত বাড়ে আমল তত বেশি করার তৌফিক লাভ হয়। অন্তরে নূরের যত ঘাটতি হয় ততই আমলের দিকে মানুষ দুর্বল হয়ে পড়ে। যে পায়ে শক্তি নেই তো রাস্তা অতিক্রম করবে কেমনে, হাঁটবে কেমনে? হাতে শক্তি নেই কোনো জিনিস ধরবে কেমনে? অনুরূপভাবে অন্তরে এবং রুহে যদি শক্তি না থাকে তো এবাদত করতে পারে না মানুষ, এবাদত করতে দুর্বল হয়ে যায়, গাফিল হয়ে যায়। তো যখন মানুষ কিছু আমল করে তো এর দ্বারা নূর বাড়ে, অন্তরে নূর বাড়ে তো আমলের জজবা এবং শক্তি বাড়ে, আমলের প্রতি আগ্রহ বাড়ে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখার কারণ ছিল যে এই রোজা রাখার দ্বারা অনেক বেশি নূর অন্তরে অর্জন হইত। এই নূর সহকারে রমজান মোবারকের আমলগুলো করা আরও বেশি ভালো লাগতো, আরও বেশি তাতে শক্তি মনে হইত। আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু শাবানের বরকত আমাদেরকে দান করেন এবং রমজান মোবারক পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দেন, এবং রমজান মোবারকের আমলগুলো খুব করার তৌফিক দান করেন। আর রমজান মোবারক তো হলো আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালুর নূরের ঝড়ের মাস। নূর আর নূর, রহমত আর রহমত, দিনরাত সর্বক্ষণ সীমাহীন রহমত নাজিল হতে থাকে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন যে আমরা যেন, যারা বালেক মানুষ ছেলে মেয়ে সকলে যেন রমজান রোজাগুলো রাখতে পারি। অনেক লোক বয়স হয়ে গেছে রোজা রাখে না, এই কারণে মনে করে যে রোজা রাখলে যদি আমি অসুস্থ হয়ে পড়ি কিনা, এগুলো ভুল ধারণা। হ্যাঁ, যদি কারো এরকম সিরিয়াস ধরনের কোনো অসুখ থাকে যে অসুখের কারণে ডাক্তার তাকে রোজা রাখতে নিষেধ করেন, সেটা ডাক্তারের দিনদার ডাক্তারের পরামর্শক্রমে হলে সেটা ঠিক আছে, কিন্তু শুধু নিজের খেয়ালের কারণে রোজা ত্যাগ করা চাই না। অনেক ভাই বোনে, অনেক মানুষ এরকম আছেন যে নিজের ছেলে মেয়েরা বড় হয়ে গেছে তবুও রোজা রাখতে দেন না, বলে যে তুমি ছোট মানুষ, এখনো রোজা রাখার সময় হয়নি। আরে বালিগ হয়ে গেলেই তো রোজা রাখা ফরজ, বালিগ হয়ে গেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ, অনুরূপভাবে রোজা রাখাও ফরজ। আর মুসলমানদেরকে আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু তৌফিক দিয়েই দেন, যখন আমল করতে চায় আল্লাহ পাক তাকে তৌফিক দিয়ে দেন। মুসলমানের ঘরে তো ছোট ছোট বাচ্চারাও একদম অস্থির হয়ে যায় রোজা রাখার জন্য। তো এটা কি জিনিস? এটা আল্লাহ পাক রহমতের বহিঃপ্রকাশ। এজন্য যারা বয়স্ক বালিগ হয়ে গেছে তাদের সকলকেই রোজা রাখার জন্য ফিকির করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসলামের পাঁচটা ভিত্তি, পাঁচটা বুনিয়াদ, বুনিয়াদ ইসলাম ওয়ালা খামস। তার মধ্যে একটা হচ্ছে অন্তর, অন্তঃস্থল থেকে সাক্ষ্য দেওয়া যে এক আল্লাহ ব্যতীত আর কোনো মাহবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রসুল এবং আল্লাহ পাকের বিশিষ্ট বান্দা, এবং নামাজ কায়েম করা, রমজানের রোজা রাখা, যাকাত দেওয়া এবং হজ ফরজ হলে হজ করা, এই আমলগুলো যখন পৃথিবীতে চালু থাকে ইসলামের সৌন্দর্য প্রকাশ পাইতে থাকে, ইসলামের শক্তি প্রকাশ পাইতে থাকে। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু আমাকে আপনাকে সবাইকে তৌফিক দেন এবং কবুল করেন।
ترجمان اکابر عرب اللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم ایر بانگلا اردو پرتیٹی بیان بشیر جیکونو پرانتو تھے کے نیج نیج ٹاچ موبائل ایر ہواٹس اپے پاوار جنو جگا جگ کرون اے نمبر 01715818970 مفتی شہید السلام قاسمی بیان پر گروپ ایڈ ہوار جنو جے نامے اپنی پریچیتو تار پورنو ٹھیکانا ایبان جے جے پیشار ساتھ اپنی جگتو آسین تا بانگلا ইংরেজিতে হোয়াটসঅ্যাপে লিখিতভাবে উল্লেখ করুন, যাতে সর্বস্তরের পেশাজীবীদের মধ্যে দ্বীনের এই মহান খেদমত পৌঁছে দেওয়া সম্ভব হয়। এতে কোনোই সন্দেহ নেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলামকে বর্তমান যুগে ইসলামের সেই আসল রূপে চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য হযরতের প্রতিটি বয়ান এক আসমানি নেয়ামত। আপনার আত্মীয় স্বজন, বন্ধুমহল এবং হিতাকাঙ্ক্ষীদের মধ্যে দিনের এই মহান খেদমত পৌঁছে দেওয়ার জন্য আপনিও একটি গ্রুপ তৈরি করতে পারেন।
লাইভ বয়ান শোনার লিঙ্ক mixlr.com/khanka-bd স্পেলিং mixlr.com/khanqah-bd অথবা www.khankabd.com। গ্রুপে বহাল থাকার শর্ত হলো আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না, নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি। উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্ট্যাক্ট।